খ্রিস্ট, ঈশ্বরের রহস্য। র্যান্ডলফ ডানদারা। অধ্যায় এক। আদিপুস্তক 1:2-6-7 এলিপিবদ্ধ সৃষ্টির শেষ দিনটি হল, তারপর ঈশ্বর বললেন, আসুন আমরা মানুষকে আমাদের প্রতিমূর্তিতে আমাদের মতো করে গড়ে তুলি, এবং তারা সমুদ্রের মাছ এবং আকাশের পাখিদের উপর রাজত্ব করি, পশুপালের উপরে, সমস্ত পৃথিবীর উপরে এবং সমস্ত প্রাণীর উপরে যা মাটির সাথে চলাচল করে। সুতরাং ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, ঈশ্বরের মূর্তিতে তিনি তাকে সৃষ্টি করেছেন, পুরুষ ও নারী তিনি তাদের সৃষ্টি করেছেন। কম্পাইলারের মন্তব্য, এই সৃষ্টি তার অন্যান্য সৃষ্টির থেকে আলাদা ছিল কারণ মানুষ সৃষ্টি হয়েছিল ঈশ্বরের আদলে, তার প্রতিমূর্তিতে। মানুষ ঈশ্বরের একটি সঠিক অনুলিপি নয়। মানুষ মাংস ও রক্ত সৃষ্ট হয়েছে যখন ঈশ্বর আত্মা। মন্তব্য শেষ করুন। ঈশ্বর আদম এবং ইভকে তার বাকি সৃষ্টির মধ্যে শাসন করার জন্য এবং এর উপর আধিপত্য করার জন্য রেখেছিলেন। তিনি অ্যাডামকে কাজ করতে এবং এটির যত্ন নিতে বলেছিলেন। আর সদাপ্রভু ঈশ্বর লোকটিকে আজ্ঞা দিলেন, তুমি বাগানের যে কোনো গাছের ফল খেতে পারবে, কিন্তু ভালো ও মন্দের জ্ঞানের গাছের ফল তুমি খাবে না, কারণ যখন তুমি তা খাবে তখন তুমি অবশ্যই মরবে। জেনেসিস 2:1-6-7। মন্তব্য, আল্লাহ মানুষকে বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন। ইভকে প্রলুব্ধ করার জন্য শয়তান একটি সাপের রূপ ধারণ করেছিল। যখন মহিলাটি দেখলেন যে গাছের ফল খাবারের জন্য ভালো এবং চোখকে আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের জন্য পছন্দনীয়, তখন সে কিছু নিয়ে তা খেয়ে ফেলল। তিনি তার স্বামীকেও কিছু দিলেন, যিনি তার সাথে ছিলেন, এবং তিনি তা খেয়েছিলেন। জেনেসিস 3:6। লোকটি শয়তানের মিথ্যা কথা শুনেছিল এবং আনুগত্যের চেয়ে আকাঙ্ক্ষা বেছে নেয়। এইভাবে একজন ধার্মিক ব্যক্তি হওয়া বন্ধ করে দেয় এবং তার সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে সে যে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছিল তা ভেঙে দেয়। কিন্তু অবাধ্যতার পরিণতি রয়েছে এবং কিছু পরিস্থিতিতে বিচার না হওয়া পর্যন্ত পাপ খুঁজে পাওয়া যাবে না যখন একজন ঈশ্বরের মুখোমুখি হয়। এই ক্ষেত্রে পরিণতি অবিলম্বে ছিল। তাদেরকে জান্নাত থেকে পরিশ্রম ও কষ্টের দেশে সরিয়ে দেওয়া হয়েছিল। ঈশ্বর সর্পকে বললেন, তুমি এই কাজ করেছ বলে সমস্ত পশু ও সমস্ত বন্য পশুর উপরে তুমি অভিশপ্ত। তুমি তোমার পেটে হামাগুড়ি দিয়ে সারা জীবন ধুলো খাবে। আমি তোমার ও স্ত্রীলোকের মধ্যে এবং তোমার বংশ ও তার সন্তানদের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সে তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তার গোড়ালিতে আঘাত করবে। কিন্তু ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল মানুষকে তার সাথে মূল অবস্থায় ফিরিয়ে আনার এবং তার সাথে সম্পর্ক। মন্তব্য, এই পাপের সাথে আদম এবং ইভ উভয়ে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এবং তার সাথে পুনরায় মিলিত হওয়ার প্রয়োজন ছিল। এই পুনর্মিলনের জন্য তাদের অবাধ্যতার পাপের জন্য একটি নিখুঁত বলিদানের প্রয়োজন হবে। সেই নিখুঁত বলিদানটি দৃশ্যত ঈশ্বরের মানুষের হয়ে ওঠার একটি রেফারেন্স, যা তাদের পাপের প্রায়শ্চিত্তকারী বলি এবং অন্যান্য সকলের জন্য। নুহ, বিশ্বাসের দ্বারা নুহ, যখন এখনও দেখা যায়নি এমন জিনিস সম্পর্কে সতর্ক করা হয়েছিল, তখন পবিত্র ভয়ে তার পরিবারকে বাঁচানোর জন্য একটি জাহাজ তৈরি করেছিলেন। তার বিশ্বাসের দ্বারা তিনি জগতের নিন্দা করেছিলেন এবং বিশ্বাসের দ্বারা আশা ধার্মিকতার উত্তরাধিকারী হয়েছিলেন। হিব্রু 1:7। ঈশ্বর নুহকে বলেছিলেন আসন্ন বন্যায় ধার্মিক লোকেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য তাকে কি করতে হবে। নিঃসন্দেহে এই নির্দেশগুলি অস্বাভাবিক বলে মনে হয়েছিল, কিন্তু তারা খুব স্পষ্ট। নৌ হয়তো এমনও প্রশ্ন করেছিলেন যে শুধুমাত্র এক ধরনের কাঠ থেকে তৈরি করা নৌকা ঠিক কীভাবে এত লম্বা, চওড়া এবং উঁচু একটি জানালা ও দরজা দিয়ে তাকে এবং তার পরিবারকে বাঁচাতে পারে। যাই হোক, তিনি অবিলম্বে অন্যদের তাদের বিদ্রোহী এবং পাপপূর্ণ জীবনধারার পরিণতি সম্পর্কে সতর্ক করে নির্মাণ শুরু করেছিলেন। জাহাজটি সম্পন্ন হওয়ার পর নুহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করেন এবং ঈশ্বর বাতাসে শ্বাস নেওয়া প্রাণীদের জাহাজে প্রবেশ করেন। ঈশ্বর দরজা বন্ধ করার পরে তিনি পৃথিবীতে প্লাবিত করার জন্য গভীরের ঝর্ণা এবং স্বর্গের জানালা খুলে দিয়েছিলেন। কয়েক মাস পরে জল কমে যায়। তারপর নুহ, তার পরিবার এবং পশুপাখিরা জাহাজ থেকে বেরিয়ে এলেন। নুহ অবিলম্বে একটি বেদী তৈরি করেছিলেন, একটি বলি উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরের উপাসনা করেছিলেন। কম্পাইলারের মন্তব্য, বাইবেলের প্রথম বইয়ের মাত্র 6টি অধ্যায়ে আমরা 3টি পরিস্থিতি দেখেছি যেখানে লোকেরা ঈশ্বরের আদেশ অমান্য করেছিল, তাদের নিজেদের ইচ্ছার জন্য প্রতিস্থাপন করেছিল, কেউ অবাধ্য হয়েছিল কারণ এটি চোখের জন্য আনন্দদায়ক এবং তাদের জ্ঞানী করার জন্য কিছু চাওয়া হয়, কেউ একটি নৈবেদ্য, একটি উপাসনা উপস্থাপন করে অবাধ্য হয়েছিল যা ঈশ্বরের কাছে সন্তুষ্ট ছিল না, এবং একটি দল তাদের মনের চিন্তা ও অভিপ্রায় হিসাবে অবাধ্য হয়েছিল। ক্রমাগত খারাপ ঈশ্বর প্রতিটি ক্ষেত্রে অসন্তুষ্ট ছিলেন, তার মানের বিরুদ্ধে, তার শব্দের বিরুদ্ধে তাদের কর্মের বিচার করেছিলেন। একজন ধার্মিক ঈশ্বর, তাদের স্রষ্টা, তিনি তাদের কর্মের জন্য উপযুক্ত বলে মনে করেছিলেন এমন পরিণতি প্রতিষ্ঠা করেছিলেন। মন্তব্য শেষ করুন। অধ্যায় দুই। ঈশ্বরের প্রতিশ্রুতি। তেরহ অব্রাহামের পিতা হলেন। অব্রাহাম প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঈশ্বর আব্রামের কাছে একটি প্রতিশ্রুতি করেছিলেন। সদাপ্রভু অব্রামকে বলেছিলেন, তোমার দেশ, তোমার প্রজা ও তোমার পিতার পরিবার পরিত্যাগ কর এবং আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে যাও। আমি তোমাকে একটি মহান জাতিতে পরিণত করব এবং আমি তোমাকে আশীর্বাদ করব। আমি তোমার নাম মহান করব এবং তুমি আশীর্বাদ হবে। যারা তোমাকে আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব, আর যে তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব। পৃথিবীর সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে। জেনেসিস 1:2-1-3। ঈশ্বর আব্রামের নাম পরিবর্তন করে আব্রাহাম রাখেন যখন তিনি তার সাথে তার চুক্তি স্থাপন করেছিলেন। তাই আব্রাহাম তার বাড়ি ছেড়ে কনান চলে গেলেন। কম্পাইলারের মন্তব্য, বিশ্বাসের দ্বারা তিনি প্রতিশ্রুত দেশে বিদেশের অপরিচিত লোকের মতো নিজের বাসস্থান করেছিলেন। তিনি তাঁবুতে বাস করতেন, যেমন ইসহাক এবং জ্যাকব ছিলেন, যারা একই প্রতিশ্রুতির উত্তরাধিকারী ছিলেন। কারণ তিনি ভিত্তিসহ শহরের দিকে তাকিয়েছিলেন, যার স্থপতি ও নির্মাতা হলেন ঈশ্বর। ইব্রীয় 1:1-9-1-0। এটা স্পষ্ট হওয়া উচিত যে অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি একটি জাতির পরিবর্তে সমস্ত মানবজাতির জন্য ছিল, কারণ ইসরায়েল একটি জাতি হওয়ার 400 বছরেরও বেশি সময় হবে। মন্তব্য শেষ করুন। পরবর্তীতে যখন আইজ্যাক বড় হয়েছিলেন, ঈশ্বর আব্রাহামকে ইসহাককে পোড়ানো উৎসর্গ হিসাবে উৎসর্গ করার নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা। আব্রাহাম যুক্তি দিয়েছিলেন যে যেহেতু ঈশ্বর তাকে আইজ্যাক দিয়েছিলেন যখন তার এবং সারার পক্ষে একটি পুত্র সন্তান হওয়া শারীরিকভাবে অসম্ভব ছিল, তখন তিনি তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য আইজ্যাককে মৃত থেকে ফিরিয়ে আনতে পারেন। ঈশ্বর এবং আব্রাহামের মধ্যে এই সম্পর্ক সম্পর্কে এত তাৎপর্যপূর্ণ কি? প্রথম এবং সর্বাগ্রে ঈশ্বরের বিশ্বস্ত আনুগত্য প্রয়োজন। আব্রাহামের বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতি মানুষের জন্য তার সাথে মিলিত হওয়ার একটি উপায় প্রদানের সূচনা হয়েছিল, যা ঈশ্বরের রহস্যের একটি ইঙ্গিত। বছরের পর বছর নাজারেথের যীশু যখন সম্পূর্ণ বাধ্য বিশ্বস্ততার মাধ্যমে মানুষের পাপের প্রায়শ্চিত্তকারী বলি হিসাবে নিজেকে উৎসর্গ করবেন, তখন পর্যন্ত এটি উপলব্ধি করা হবে না। ইসহাক প্রতিশ্রুতির পুত্র, তার প্রথম জন্মদাতা ইসমাইল নয়, যে চুক্তিটি অব্যাহত থাকবে কারণ যীশু ডেভিডের মাধ্যমে ইসহাকের বংশধর ছিলেন। এটা ছিল ঈশ্বরের প্রতিশ্রুতি যে অব্রাহামের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদ পাবে। অতএব মানবজাতির মিলন অর্জনের কোনো উপায় নেই। এটি একটি প্রতিশ্রুতি এবং মনোভাব, বিশ্বাস এবং যীশু খ্রিস্ট তার শব্দ পুনর্মিলনের বার্তার প্রতি আনুগত্যের বিষয়। এটা এত আশ্চর্যজনক হওয়া উচিত নয় যে ঈশ্বর বিশ্বস্ত ও আনুগত্যকারীদের আশীর্বাদ করেন এবং বিদ্রোহী অবাধ্যদের বঞ্চিত করেন। আব্রাহাম এবং লোটের পশুপালকদের মধ্যে সমস্যার কারণে তার ভাতিজা আব্রাহাম লোটকে তার জমি বেছে নেওয়ার অনুমতি দিয়েছিলেন এবং আব্রাহাম অন্য এলাকা নিয়ে যাবেন। লোট সদম শহরের কাছে সবচেয়ে ভালো এলাকা বেছে নিয়েছিলেন এবং সদাপ্রভু বললেন, কারণ সদম ও গমরার বিরুদ্ধে চিৎকার বড় এবং তাদের পাপ অত্যন্ত গুরুতর, আমি এখন নীচে গিয়ে দেখব যে তারা আমার কাছে আশায়ের বিরুদ্ধে যে চিৎকার এসেছে তা অনুসারে কাজ করেছে কি না, এবং যদি না হয় আমি জানি। জেনেসিস 1:8-2:0-2:1। ঈশ্বর সদমকে ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠানোর আগে তিনি আব্রাহামের কাছে তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন, যিনি সেখানে বসবাসকারী ধার্মিক লোকদের কারণে সদমকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু তাই কম ছিল। সুতরাং ঈশ্বরের ফেরেশতারা সদম শহরে প্রবেশ করার সময় সন্ধ্যায় পুরুষদের আকারে হাজির হন। লোট যখন এই দর্শনার্থীদের দেখেছিলেন তখন তিনি জোর দিয়েছিলেন যে তারা তার সুরক্ষায় তার বাড়িতে প্রবেশ করবে। ঈশ্বর আব্রাহামকে দেখেছিলেন যখন তিনি বালদীয়দের উড়ে বাস করছিলেন, তখন তিনি দূরদেশে যাওয়ার জন্য। বাড়িতে ডাকার জায়গা ছিল না তার, শুধুমাত্র একটি প্রতিশ্রুতি যে তার বংশধরদের একদিন একটি বাড়ি হবে। আব্রাহামের বংশধররা শেষ পর্যন্ত মিশরীয়দের দাসত্বে পরিণত হবে। ঈশ্বর মূসার মাধ্যমে বনি ইসরায়েলকে দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন তাদের উত্তরাধিকারের দেশে যাওয়ার জন্য, যে দেশে আব্রাহাম গড়েছিলেন। সেই সুদূর দেশ মিশরে ইসরায়েলের যাত্রা শুরু হয়েছিল জ্যাকবের ছেলেদের দ্বারা ছোট ভাই জোসেফের বিরুদ্ধে কাপুরুষোচিত আচরণের মাধ্যমে, যখন তারা তাকে ইসমাইলীয়দের একটি দলের কাছে বিক্রি করেছিল, যা আব্রাহামের প্রথমজাত পুত্র ইসমাইলের বংশধর। তারা তাকে একজন সাধারণ দাস হিসাবে বিক্রি করে এবং তারপর জ্যাককে প্রতারিত করে বিশ্বাস করে যে জোসেফ একটি বন্যপ্রাণীর দ্বারা নিহত হয়েছে। জোসেফ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং ঈশ্বর তাকে আব্রাহামের বংশধরদের থেকে একটি শক্তিশালী জাতি তৈরি করার পরিকল্পনায় ব্যবহার করেছিলেন। এই জাতিটি এমন একটি জাতিতে বছরের পর বছর দাসত্বের পরে ঘটবে যারা সর্বশক্তিমান ঈশ্বরের পরিবর্তে মানবসৃষ্ট দেবতাদের উপাসনা করত। কম্পাইলারের মন্তব্য, ঈশ্বরের লোক বলে দাবি করা লোকেরা কি তাকে জোসেফের মতো ব্যবহার করার অনুমতি দেয়? মন্তব্য শেষ করুন। মিশরে প্রায় 400 বছর পর মুসার জন্ম হয়। ফেরাউন সমস্ত হিব্রু শিশুকে হত্যা করার নির্দেশ দেন। বিশ্বাসে মসির বাবা মা তাকে জন্মের পর 3 মাস লুকিয়ে রেখেছিল, কারণ তারা দেখেছিল যে সে সাধারণ শিশু নয় এবং তারা রাজার আদেশে ভয় পায় না। হিব্রু 1:1-2:3। মুসাকে ফেরাউনের কন্যা পেয়েছিলেন যিনি তার প্রতি করুণা করেছিলেন। মুসার বোন তার মাকে ডেকে পাঠালেন এবং ফেরাউনের কন্যা তাকে বলল, এই শিশুটিকে নিয়ে যাও এবং তাকে আমার জন্য দুধ খাওয়াও, আমি তোমাকে টাকা দেব। তাই মহিলাটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে দুধ খাওয়ালেন। শিশুটি বড় হলে তিনি তাকে ফেরাউনের কন্যার কাছে নিয়ে গেলেন এবং সে তার পুত্র হল। তিনি তার নাম মোজেস রেখেছিলেন এই বলে, আমি তাকে জল থেকে টেনে এনেছি। যাত্রাপুস্তক 2:9-10। উপযুক্ত সময়ে মুসার মা মুসাকে ফেরাউনের মেয়ের কাছে নিয়ে গেলেন। মসি মিশরীয়দের সমস্ত জ্ঞানে শিক্ষিত ছিলেন এবং কথা ও কর্মে শক্তিশালী ছিলেন। মুসার বয়স যখন 40 বছর, তখন তিনি তার সহকর্মী ইসরায়েলীয়দের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তাদের একজনকে একজন মিশরীয় দ্বারা দুর্ব্যবহার করতে দেখেছিলেন, তাই তিনি তার প্রতিরক্ষায় গিয়ে মিশরীয়কে হত্যা করে তার প্রতিশোধ নেন। মসি ভেবেছিলেন যে তার নিজের লোকেরা বুঝতে পারবে যে ঈশ্বর তাদের উদ্ধার করার জন্য তাকে ব্যবহার করেছেন, কিন্তু তারা তা করেনি। প্রেরিত 7:2-2:5। বিশ্বাসের দ্বারা মুসা, যখন তিনি বড় হয়েছিলেন, তখন ফেরাউনের কন্যার পুত্র হিসাবে পরিচিত হতে অস্বীকার করেছিলেন। তিনি অল্প সময়ের জন্য পাপের আনন্দ উপভোগ করার চেয়ে ঈশ্বরের লোকদের সাথে দুর্ব্যবহার করা বেছে নিয়েছিলেন। তিনি খ্রিস্টের জন্য অসম্মানকে মিশরের ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান মনে করেছিলেন, কারণ তিনি তার পুরস্কারের অপেক্ষায় ছিলেন। বিশ্বাসে তিনি রাজার ক্রোধের ভয় না পেয়ে মিশর ত্যাগ করেছিলেন। তিনি ধৈর্য ধরেছিলেন কারণ তিনি তাকে দেখেছিলেন যিনি অদৃশ্য। হিব্রু 1:1-2:4-2:7। কম্পাইলারের মন্তব্য, 40 বছর ধরে মিশরীয়দের সমস্ত উপায়ে প্রশিক্ষিত হওয়ার পর ঈশ্বর মুসাকে আরও 40 বছরের জন্য একজন পশুপালক হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তাকে ডাকার আগে আব্রাহামের বংশধরদের দাসত্বের বন্ধন থেকে আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাককে অনেক আগেই প্রতিশ্রুত দেশে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। মন্তব্য শেষ করুন। এই প্রাক্তন ক্রীতদাসদের বিশ্বাস এবং আনুগত্যের অভাবের কারণে তারা তাদের প্রতিশ্রুত জমি মেনে চলতে এবং দাবি করতে প্রস্তুত হতে 40 বছর সময় লেগেছিল। যদিও এই ভূমি ঈশ্বরের অনুগ্রহে তাদের দেওয়া হয়েছিল, সেখানে বসবাসের জন্য তাদের ঈশ্বরের শত্রুদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। কম্পাইলারের মন্তব্য, মানবজাতি আজ পাপের দাসত্বে। ঈশ্বরের অনুগ্রহে তার পুত্রের দান, আমরা খ্রিস্টের রক্তের দ্বারা পাপের দাসত্ব থেকে মুক্ত হতে পারি। সর্বদা ঈশ্বরের শত্রুদের সাথে লড়াই করার সময় আমাদের প্রতিশ্রুত ভূমি স্বর্গে পৌঁছানোর জন্য আমাদের অব্যাহত আনুগত্য এবং বিশ্বস্ততা লাগে। মন্তব্য শেষ করুন। কম্পাইলারের মন্তব্য, আমি ভেবেছিলাম সমস্যা সৃষ্টি করতে পারে। পরিবর্তে ঈশ্বর আমাদের পথ নির্দেশ করার অনুমতি দেয়। মন্তব্য শেষ করুন। মুসা তার তাড়াহুড়ো কর্মের ফলে ভয়ে ফেরাউনের কাছ থেকে পালিয়ে মিদিয়ান দেশে গিয়েছিলেন। তিনি 40 বছর ধরে একজন মেষপালক হিসেবে নিজেকে নত করেছিলেন, যার পরে ঈশ্বর আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবের বংশধরদেরকে শারীরিক দাসত্বের দাসত্ব থেকে উদ্ধার করতে প্রস্তুত ছিলেন, যা আমাদের পাপের দাসত্বের প্রতীক। ঈশ্বর ফেরাউন এবং মিশরীয়দের ধ্বংসের চেয়ে বাধ্যতা বেছে নেওয়ার 10টি সুযোগ দিয়েছিলেন। ফেরাউন ঈশ্বরের শক্তিকে চিনতে আবির্ভূত হয়েছিল, কিন্তু প্রতিটি ক্ষণস্থায়ী সুযোগের সাথে সাথে প্রত্যাখ্যান করা তার পক্ষে সহজ ছিল। তার প্রথম জাতের মৃত্যুর পর তিনি ইসরায়েলীয়দের চলে যেতে বলেছিলেন, কিন্তু তিনি তার মন পরিবর্তন করেন এবং তাদের দাসত্বে ফিরিয়ে আনার জন্য তাদের অনুসরণ করেন। এটা ছিল লোহিত সাগরে যে ইসরায়েলীয়দের ঈশ্বরের বাধ্য হওয়ার বা দাসত্বে ফিরে যাওয়ার জন্য একটি পছন্দ করতে হয়েছিল। সেখানেই ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রের পানিতে সমাহিত করা হয়েছিল। ওপারে দাসত্ব থেকে মুক্ত একটি নতুন জাতির উদ্ভব হয়। কম্পাইলারের মন্তব্য, লোহিত সাগরে ফেরাউন ভেবেছিলেন যে তিনি মুসার মতো সমুদ্রের মধ্য দিয়ে তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে পারবেন। এটাও আমাদের পাপ থেকে উড়ার মতো। খ্রিস্টের ক্রুশে যদি আমরা আমাদের পাপী প্রভুকে বাপ্তিস্যের জলে কবর দিতে চাই, তাহলে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে, যাতে একটি নতুন সৃষ্টি হিসেবে উত্থান হয়। পৌল রোমানুস 6:3-7 বলেছেন, অথবা আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যীশুতে বাপ্তিস্য নিয়েছিলাম তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্য নিয়েছিলাম? তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্যের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, আমরাও নতুন জীবনযাপন করতে পারি। আমরা যদি তার মৃত্যুতে তার সাথে এভাবে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার পুনরুত্থানেও আমরা তার সাথে একতাবদ্ধ হব, কারণ আমরা জানি যে আমাদের পুরানো আত্মাকে তার সাথে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যাতে পাপের দেহ দূর করা যায়, যাতে আমরা আর পাপের দাস না থাকি, কারণ যে কেউ মারা গেছে সে পাপ থেকে মুক্তি পেয়েছে। মন্তব্য শেষ করুন। ইসরায়েলীয়রা তাদের প্রতিশ্রুত দেশ কেনানে প্রবেশ করেনি, কারণ তাদের বিশ্বাস দুর্বল ছিল। তারা যিহোশুয় এবং কালেবের রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল, যারা ঈশ্বরে বিশ্বাস করেছিল। ফলস্বরূপ ইসরায়েলীয়রা 40 বছর ধরে তাদের প্রতিশ্রুত ভূমির কাছাকাছি প্রান্তরে ঘুরে বেড়ায়, কখনও প্রতিশ্রুত দেশে প্রবেশ করেনি। 20-এর বেশি পুরুষের মৃত্যু না হওয়া পর্যন্ত যশোয়া এবং কালেব ছাড়া তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ঈশ্বর মূসাকে কনানে ইসরায়েলে প্রবেশ করতে বা নেতৃত্ব দিতে নিষেধ করেছিলেন। পরিবর্তে মোশির বিশ্বস্ত সহকারী যিহোশুকে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। একবার তারা ঈশ্বরে তাদের বিশ্বাস স্থাপন করে এবং তার আনুগত্য করে, তাদের প্রতিশ্রুত দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কম্পাইলারের মন্তব্য, যখন আমরা পৃথিবীতে বিচরণ করি, তখন আমাদের স্বর্গীয় প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করতে এবং পুনর্মিলন করতে সক্ষম হওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বস্তভাবে বাধ্য হতে হবে। ফেরাউনের মতো কয়জন ভেবেছিল যে তারা ঈশ্বর ছাড়া তাদের যাত্রা চালিয়ে যেতে পারে? মন্তব্য শেষ করুন। ঈশ্বর ইসরায়েলীয়দের উপর আশীর্বাদের অনেক অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন। সবচেয়ে বিশিষ্ট সত্তা আব্রাহামের কাছে কয়েক বছর আগে প্রতিশ্রুত একটি দেশের দিকে হাজার হাজার দাসদের নেতৃত্ব দেওয়া। তারা মিশর ত্যাগ করার 3 মাস পর এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতির প্রায় 40 বছর পর ইসরায়েলীয়রা সিনাইতে শিবির স্থাপন করেছিল। এখানে ঈশ্বর আবির্ভূত হন এবং মূসাকে তার আদেশ প্রদান করেন। প্রভু মূসাকে বললেন, পর্বতে আমার কাছে এসো এবং এখানে থাকো, এবং আমি তোমাকে পাথরের ফলকগুলি দেব, তাদের নির্দেশের জন্য আমি যে আইন ও আদেশ লিখেছি তা দিয়ে, যাত্রাপুস্তক 2:4-1-2। আমরা তাদের 10 আজ্ঞা হিসাবে উল্লেখ করি এবং সেগুলি নিচে তালিকাভুক্ত করা হয়েছে। আমার আগে তোমার আর কোনো দেবতা থাকবে না। তুমি উপরে স্বর্গে বা নিচে পৃথিবীতে বা নিচের জলে কোনো কিছুর আকারে নিজের জন্য মূর্তি তৈরি করবে না। তুমি তাদের প্রণাম করবে না বা তাদের উপাসনা করবে না, কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, একজন ঈশান্বিত ঈশ্বর, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের পিতাদের পাপের জন্য সন্তানদের শাস্তি দিচ্ছি, কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার আদেশ পালন করে তাদের হাজার হাজার প্রজন্মের প্রতি ভালোবাসা দেখাই। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার করবে না, কারণ যে তার নামের অপব্যবহার করে মাবুদ, এমন কাউকে দোষী করবেন না। বিশ্রামবারকে পবিত্র রেখে স্মরণ করো। 6 দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, কিন্তু 7ম দিনটি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য বিশ্রামবার। তার উপর তুমি কোনো কাজ করবে না, না তুমি, না তোমার ছেলে বা মেয়ে, না তোমার দাস বা দাসী, না তোমার পশু, না তোমার ফটকের মধ্যে বিদেশী। কেননা 6 দিনে সদাপ্রভু আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র ও তাদের মধ্যে যা কিছু আছে সব তৈরি করেছিলেন, কিন্তু 7ম দিনে তিনি বিশ্রাম নিলেন। তাই প্রভু বিশ্রামবারকে আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন। তোমার পিতা ও মাতাকে সম্মান করো, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন সেখানে তুমি দীর্ঘজীবী হও। তুমি খুন করবে না, তোমরা ব্যভিচার করবে না, তুমি চুরি করবে না, তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, তুমি তোমার প্রতিবেশীর বাড়ির লোভ করো না, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রী, তার দাস বা দাসী, তার বলদ বা গাধা বা প্রতিবেশীর কোনো কিছুর প্রতি লোভ করবে না। যাত্রাপুস্তক 2:0-3:1-7। কম্পাইলারের মন্তব্য, চুক্তিতে আদেশগুলি আবার পড়ুন এবং লক্ষ্য করুন যে সেগুলি হল আইন, নিয়ম, প্রবিধান, করণীয় এবং যা করা উচিত নয়। আপনি কি ক্ষমা বা বিশ্বাসের কোনো বিবৃতি খুঁজে পেয়েছেন? না। এই চুক্তিটি মানুষকে খ্রিস্টের কাছে আনতে এবং তাদের পাপ সম্পর্কে সচেতন করার জন্য ডিজাইন করা হয়েছিল। এটি একটি নতুন চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হবে যা দুষ্টতাকে ক্ষমা করে। কিন্তু ঈশ্বর লোকেদের দোষ খুঁজে পেলেন এবং বললেন, সময় আসছে, সদাপ্রভু ঘোষণা করেন, যখন আমি ইসরায়েলের পরিবার এবং যিহুদার পরিবারের সঙ্গে একটি নতুন চুক্তি করব মিশর থেকে তাদের বের করে আনার জন্য। যখন আমি তাদের হাত ধরে তাদের পূর্বপুরুষদের সাথে যে চুক্তি করেছিলাম তার মতো হবে না, কারণ তারা আমার চুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না এবং আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, প্রভু ঘোষণা করেন। সেই সময়ের পরে আমি ইসরায়েলকুলের সঙ্গে এই চুক্তি করব, মাবুদ বলছেন, আমি আমার আইন তাদের মনে রাখব এবং তাদের হৃদয়ে লিখব, আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার লোক হবে। কেউ আর তার প্রতিবেশীকে বা তার ভাইকে এই বলে শেখাবে না, প্রভুকে জান, কারণ ছোট থেকে বড় সবাই আমাকে চিনবে, কারণ আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের পাপ আর স্মরণ করব না। এই চুক্তিকে নতুন বলে অভিহিত করে তিনি প্রথমটিকে অপ্রচলিত করেছেন এবং যা অপ্রচলিত এবং বার্ধক্য শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। ইব্রীয় ৮:১-৩। যীশু যখন এসেছিলেন তিনি অনুতাপের বার্তা, ঈশ্বরের অনুগ্রহ এবং বিশ্বাস, প্রেম এবং মিলনের বার্তা প্রচার করেছিলেন। তার লক্ষ্য ছিল যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করা। জন ৪:৩-৪। যীশু আমাদের পাপের জন্য একমাত্র প্রায়শ্চিত্ত কুরবানি হিসাবে স্বেচ্ছায় তার জীবন দিয়ে পাপের ক্ষমা পাওয়ার পথ খুলে দিয়েছিলেন। যারা তাকে বিশ্বাস করে এবং যারা আপনাদের উপর অর্পিত শিক্ষার ফর্মটি আন্তরিকভাবে মেনে চলেছিল। রোমান ৬:১-৭। কিন্তু ধর্মগ্রন্থ ঘোষণা করে যে সমগ্র জগৎ পাপের বন্দী, যাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমে, যারা বিশ্বাস করে তাদের দেওয়া হয় এই বিশ্বাস আসার আগে আমাদেরকে আইন দ্বারা বন্দী করে রাখা হয়েছিল। যতক্ষণ না বিশ্বাস প্রকাশ করা উচিত ছিল ততক্ষণ পর্যন্ত আমরা বন্দী ছিলাম। তাই খ্রিস্টের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য আইনের দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হতে পারি। এখন যে বিশ্বাস এসেছে আমরা আর আইনের তত্ত্বাবধানে নেই। গালাতীয় ৩:২-২, ২-৫। এবং আপনি আপনার অপরাধ এবং আপনার মাংসের শূন্যত না হওয়াতে মৃত হয়ে তিনি তার সাথে জীবিত করেছেন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন, আমাদের বিরুদ্ধে যে দাবিগুলি ছিল যা আমাদের বিরুদ্ধে ছিল তার হাতের লেখা মুছে দিয়েছেন এবং তিনি এটিকে ক্রুশে পেরেক দিয়ে রাস্তা থেকে সরিয়ে নিয়েছেন। কলসিয়ান্স ২:১-৩, ১-৪। ঈশ্বরের ভালোবাসা এবং করুণা তার পুত্রের মধ্যে নিখুঁত রক্ত বলিদান প্রদান করেছে। খ্রিস্টের মৃত্যু নতুন চুক্তি প্রতিষ্ঠা করেছে। যারা অনুতাপ ও আনুগত্যের আহ্বান মেনে চলে তাদের সকলকে পাপের ক্ষমা এবং পাপ থেকে মুক্তি প্রদান করে। পড়ুন হিব্রু ৯:১-৬-২-৮। আপনি যদি সত্যি শাস্ত্রে পাওয়া রাজকীয় বিধান রাখেন, আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসুন, আপনি ঠিক করছেন। কিন্তু আপনি যদি পক্ষপাতিত্ব দেখান তবে আপনি পাপ করেন এবং আইন ভঙ্গকারী হিসাবে আইন দ্বারা দোষী সাব্যস্ত হন। কারণ যে কেউ পুরো আইন পালন করে এবং তবুও একটিমাত্র সময়ে হোঁচ খায় সে সমস্ত আইন ভঙ্গের জন্য দোষী। কেননা যে বলেছে ব্যভিচার করিও না, সেও বলিল খুন করিও না, ব্যভিচার না করে খুন করলেই আইন ভঙ্গকারী হয়ে গেছেন। কথা বলুন এবং তাদের মতো কাজ করুন যারা স্বাধীনতা দেয় আইন দ্বারা বিচার করা হবে, কারণ করুণা ব্যতীত রায় এমন কাউকে দেখানো হবে যারা করুণাময় হয়নি। বিচারের উপরে করুণার জয় হয়। জেমস ২:৮-১-৩। চুক্তি সম্পর্কে মন্তব্যের সমাপ্তি। মিশরীয় দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর এবং দুধ ও মধু প্রবাহিত একটি ভূমি পাওয়ার পর ইসরায়েলকে ঈশ্বর নির্বাচিত বিচারকদের দ্বারা শাসিত করা হয়েছিল। কিন্তু ইসরায়েলীয়রা তাদের চারপাশের সমস্ত জাতির মতো হতে চেয়েছিল। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল এবং একটি রাজা চেয়েছিল। সুতরাং ঈশ্বর তাদের একটি রাজা দিয়েছেন, শৌল। তিনি জনগণ যা চেয়েছিলেন তা দ্বারা শাসন করেছেন, মতামতের দ্বারা শাসন করেছেন, বরং ঈশ্বরের একজন বাধ্য বান্দা হিসাবে। তাই স্যামুয়েল ঈশ্বরের নির্দেশে দাউদকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন যিনি তার বাধ্য হবেন। অনেকবার ডেভিডকে শৌলের কাছ থেকে পালিয়ে যেতে হয়েছিল কারণ শৌল তাকে একজন সাধারণ অপরাধীর মতো স্বীকার করেছিল যা তাকে হত্যা করতে চায়। তা সত্ত্বেও দাউদ ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কিছু করতে অস্বীকার করেছিলেন। শৌলের মৃত্যুর পর দাউদ রাজা হন। ঈশ্বর দাউদের সম্বন্ধে বলেছিলেন, আমি যিশের পুত্র দাউদকে আমার নিজের মনের মতো একজনকে পেয়েছি, আমি তাকে যা করতে চাই সে সবই করবে। এই ব্যক্তির বংশ থেকে ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুসারে ইসরায়েলে উদ্ধারকর্তা যীশুকে নিয়ে এসেছেন। প্রেরিত ১:৩, ২:২, ২-৩। একবার ডেভিডের লোকেরা নাবল নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তির পালের মধ্যে ছিল এবং সেখানে থাকাকালীন তারা তাকে রক্ষা করার জন্য তার পশুপালকদের সাথে দুর্ব্যবহার করেনি বা তার যা কিছু ছিল তা নিয়েছিল না। পরবর্তীতে ডেভিড কাছাকাছি ছিল, তার লোকেরা ক্ষুধার্ত ছিল এবং খাবারের প্রয়োজন ছিল, তাই ডেভিড সাহায্যের জন্য অনুরোধ করেছিল, কিন্তু নাবাল, তার খারাপ লেনদেনের জন্য পরিচিত একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি, কঠোর এবং অসম্মানজনকভাবে ডেভিডের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। ডেভিড খুব ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন, ঈশ্বরকে তার বিচার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ডেভিডের জীবনে সবকিছুই ধার্মিক ছিল না। তার সেনাবাহিনীর সাথে যুদ্ধে না গিয়ে তিনি বাড়িতেই থেকে গেলেন। সেখানে তিনি একটি সুন্দরী মহিলাকে দেখেছিলেন, তার প্রতি লালসা পোষণ করেছিলেন এবং তার যৌন আনন্দ মেটানোর জন্য তাকে পাঠিয়েছিলেন, তার বিবাহের চুক্তি ভঙ্গ করেছিলেন ব্যভিচার। সেখানে তার দ্বারা গর্ভবতী ছিল, ডেভিড তার পাপ ঢাকতে তার স্বামীকে হত্যার আদেশ দিয়েছিলেন।
ভয়ানক?
হ্যাঁ। ঈশ্বর সন্তুষ্ট? না। ডেভিড দৈহিক তৃপ্তি কামনা করেছিলেন এবং প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই পাপের জন্য তিনি অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু ঈশ্বরের দূত নাথানের মুখোমুখি হলে তিনি তার পাপাচার স্বীকার করেন, অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। যদিও ক্ষমা করা হয়েছিল, তবুও তিনি তার পাপ কর্মের ফল ভোগ করেছিলেন। কম্পাইলারের মন্তব্য, নিঃসন্দেহে ডেভিডের আন্তরিক মনোভাব, তার অনুশোচনা এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য ক্ষমার আকাঙ্ক্ষার কারণেই ঈশ্বর বলবেন, আমি জেসির পুত্র ডেভিডকে পেয়েছি, আমার নিজের হৃদয়ের মতো একজন ব্যক্তি, যিনি আমার সমস্ত ইচ্ছা পালন করবেন, প্রেরিত 1:3-2:2। মন্তব্য শেষ করুন। কম্পাইলারের মন্তব্য, আজ সবার এই অবস্থা। আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য আমাদের পাপের প্রতি সঠিক মনোভাব প্রয়োজন। মন্তব্য শেষ করুন। ঈশ্বর ডেভিডকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের মধ্যে একজন চিরকালের জন্য তার সিংহাসনে বসবে, যীশু খ্রিস্টের কথা উল্লেখ করে, যার রাজ্যের কোনো শেষ নেই। এটা খ্রিস্ট, যিনি পাপ ছাড়া সম্পূর্ণরূপে ঈশ্বরের আনুগত্য এবং স্বেচ্ছায় আমাদের জন্য প্রায়শ্চিত্য বলি হিসাবে তার জীবন দিয়েছিলেন, এইভাবে ডেভিড এবং আব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। ঈশ্বর সরাসরি আদম, নোহ, আব্রাহাম, আইজ্যাক এবং জ্যাকবের সাথে কথা বলেছিলেন, যুগে অনেকে পিতৃতান্ত্রিক যুগ হিসাবে উল্লেখ করেছেন। ইসরায়েল জাতির প্রতিষ্ঠার সময় ঈশ্বর মূসা, যিহোশু এবং তারপর তাদের বিচারকদের সাথে কথা বলেছিলেন। স্যামুয়েল যখন বিচারক ছিলেন, তখন লোকেরা রাজার দাবি করে ঈশ্বরের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রাজাদের শাসনামলে ঈশ্বর তার বার্তা পৌঁছে দিয়েছিলেন পুরুষদের মাধ্যমে, যাদের আমরা নবী হিসাবে উল্লেখ করি। সমস্ত নবী ইসরায়েলের সন্তানদের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সকলেই আসন্ন মসীহ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেননি। শত শত বছর ধরে 500টিরও বেশি ভবিষ্যদ্বাণী লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন নবীদের দ্বারা, যা সবটি যিশুতে পূর্ণ হয়েছিল। কয়েকটি ভবিষ্যদ্বাণী এবং তাদের নিউ টেস্টামেন্টের পূর্ণতা নিচে তালিকাভুক্ত করা হয়েছে। মালাকি 3:1, সতর্ক থেকো, আমি আমার দূত পাঠাচ্ছি এবং তিনি আমার সামনে পথ প্রস্তুত করবেন, অতঃপর আপনি যে প্রভুকে খুঁজছেন তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন, তিনি চুক্তির দূত যাকে তোমরা চাও, সতর্ক থেকো, সে আসছে, স্বর্গীয় বাহিনীসমূহের সদাপ্রভু বলেন। ম্যাথু 2:1-2, যিশু রাজা হেরোদের সময়ে জুডিয়ার বেথলেহেমে জন্মগ্রহণ করার পর পূর্ব থেকে জ্ঞানী ব্যক্তিরা জেরুজালেমে এসে জিজ্ঞাসা করলেন, যিনি ইহুদিদের রাজা হয়েছিলেন তিনি কোথায়, আমরা পূর্বে তার তারা দেখেছি এবং তার উপাসনা করতে এসো। জেনেসিস 4:9-10, যিহুদা থেকে রাজদণ্ড বা শাসনকর্তার লাঠি তার পায়ের মাঝখান থেকে সরে যাবে না যতক্ষণ না তার কাছে রাজস্ব আসে এবং তার প্রতি জাতিগণের আনুগত্য হবে। লুক 3:2-3:3, যিশুর বংশতালিকা ডেভিডের মাধ্যমে আদম পর্যন্ত তার বংশের সন্ধান করছে। জেরেমিয়া 2:3-5, দেখ সেই দিন আসছে, সদাপ্রভু ঘোষণা করেন, যখন আমি দারিদ্রের জন্য একটি ধার্মিক শাখা তৈরি করব এবং তিনি রাজা হিসাবে রাজত্ব করবেন এবং বিচক্ষণতার সাথে আচরণ করবেন এবং দেশে ন্যায়বিচার ও ধার্মিকতা সম্পাদন করবেন। মথি 1:1, এটি দারিদ্রের পুত্র আব্রাহামের পুত্র যিশু মসীহের জীবনের একটি নথি। ঈশাইয়া 7:1-4, এবং তিনি বললেন, হে দারিদ্রের বংশ, শোনো, আমার ঈশ্বরকেও ক্লান্ত করে দেওয়া কি তোমাদের পক্ষে খুব সামান্যই, এবং একটি পুত্রের জন্ম দেবে এবং তার নাম রাখবে ইমানুয়েল, অর্থাৎ আমাদের সাথে ঈশ্বর। ম্যাথু 1:1-8, এখন যীশুখ্রিস্টের জন্ম এভাবেই ঘটেছিল। যখন তার মা মরিয়ম জোসেফের সাথে বাগদান করেছিলেন, তারা একসাথে থাকার আগে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী বলে আবিষ্কৃত হয়েছিল। লোক এক তিন এক তিন তিন শত শত বছর পরে দেবদূত গ্যাব্রিয়েল কুমারী মেরিকে বলেছিলেন যে তার একটি পুত্র হবে এবং তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন এবং পরাক্রমশালী পুত্র বলা হবে, এবং প্রভু ঈশ্বর তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন, এবং তিনি চিরকাল যাকবের পরিবারের উপর রাজত্ব করবেন এবং তার রাজ্যের কোনো শেষ হবে না। মাইকা পাঁচ দুই কিন্তু তুমি, হে বেথলেহেম ইফ্রাথা, যারা যিহুদার গোষ্ঠীর মধ্যে খুব ছোট, তোমার মধ্য থেকে আমার জন্য একজন আসবেন যিনি ইসরায়েলের শাসক হবেন, যার আগমন প্রাচীনকাল থেকে প্রাচীনকাল থেকে। ম্যাথিউ দুই এক ছয় যিশু যিহুদিয়ার বেথলেহেমে জন্মগ্রহণ করার পর রাজা হেরোদের সময়ে। রাজা হেরোদ সমস্ত জনগণের প্রধান যাজক এবং আইনের শিক্ষকদের একত্রিত করেছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন যে মসীহের জন্ম কোথায় হবে। জুডিয়ার বেথলেহেমে তারা উত্তর দিল, জাকারিয়া নয়, নয় হে সিয়ন কন্যা, মহা আনন্দকর, হে জেরুজালেমের কন্যা, জোরে চিৎকার, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণ পেয়েছেন, তিনি নম্র এবং গাধার পিঠে গাধার বাচ্চার উপর আরোহণ করেন। ম্যাথু দুই এক ছয় সাত আর শিষ্যরা গিয়ে যিশুর মতেই কাজ করলেন এবং গাধা ও গাধাটিকে নিয়ে এসে তাদের পোশাক পরিয়ে দিলেন এবং তিনি তাতে বসলেন। ইশাইয়া পাঁচ তিন পাঁচ কিন্তু আমাদের পাপাচারের জন্য সে আহত হয়েছিল, আমাদের অন্যায়ের জন্য তাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, আমাদের শান্তির শাস্তি তার উপর ছিল এবং তার আঘাতে আমরা সুস্থ হয়েছি। ম্যাথু দুই সাত দুই ছয় তারপর তিনি তাদের কাছে বারাব্বাকে ছেড়ে দিলেন, কিন্তু যিশুকে চাবুক মেরে ক্রুশবিদ্ধ করার জন্য তুলে দিয়েছিলেন। ইশাইয়া পাঁচ তিন সাত তিনি নিপীড়িত ছিলেন এবং তিনি কষ্ট পেয়েছিলেন, তবুও তিনি মুখ খোলেননি, একটি মেষশাবকের মতো যাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয় এবং একটি ভেড়ার মতো যে তার লোম কামানোর সামনে নীরব থাকে, তাই সে তার মুখ খুলল না। ম্যাথু দুই সাত এক দুই এক চার যখন যিশুকে মহায়াজক ও প্রাচীনদের দ্বারা অভিযুক্ত করা হয়েছিল তখন তিনি কোনো উত্তর দেননি। তখন পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তারা তোমার বিরুদ্ধে কত অভিযোগ আনছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কিন্তু যিশু কিছুতেই উত্তর দিলেন না, যাতে রাজ্যপাল খুবই আশ্চর্য হয়ে যান। ইশাইয়া পাঁচ তিন নয় এবং তারা তার মৃত্যুতে দুষ্টের সাথে এবং একজন ধনী ব্যক্তির সাথে তার কবর তৈরি করেছিল, যদিও সে কোনো অত্যাচার করেনি এবং তার মুখে কোনো ছলনা ছিল না। ম্যাথু দুই সাত পাঁচ সাত ছয় শূন্য সেই সন্ধ্যার পরে আরিমাথিয়া থেকে একজন ধনী লোক এসেছিলেন, তার নাম ছিল জোসেফ এবং তিনি যিশুর শিষ্য হয়েছিলেন। তিনি পিলাতের কাছে গিয়ে যিশুর মৃতদেহ চেয়েছিলেন এবং পিলার তা করার নির্দেশ দেন। তাই জোসেফ মৃতদেহটি নিয়ে একটি পরিষ্কার লিনেন কাপড়ে মুড়ে ফেললেন। তারপর তিনি এটিকে তার নিজের নতুন সমাধিতে রাখলেন যা তিনি পাথর থেকে কেটেছিলেন। সমাধির দরজা জুড়ে একটি বড় পাথর গড়িয়ে তিনি চলে গেলেন। অধ্যায় তিন খ্রিস্ট ঈশ্বরের প্রতিশ্রুতি। যখন থেকে আদম এবং হাওয়া পাপ করেছিলেন, যার ফলস্বরূপ ঈশ্বরের সাথে তাদের নিখুঁত সম্পর্ক থেকে পতন হয়েছিল, মানুষের ঈশ্বরের সাথে পুনর্মিলন করা দরকার। তাকে তার পাপ ধুয়ে মুছে ফেলার দরকার ছিল এবং তার অপরাধ দূর করা দরকার। ঠিক নিখুঁত সময়ে এবং পবিত্র আত্মার ক্রিয়া দ্বারা ঈশ্বর মানুষের মধ্যে বাস করার জন্যও মাংস হয়েছিলেন। পবিত্র আত্মা একটি অলৌকিক কাজ করেছিলেন যা মেরিকে মানুষের সাথে যৌন সম্পর্ক ছাড়াই গর্ভবতী হতে দেয়। দেবদূত গ্যাব্রিয়েল মরিজমকে ঘোষণা করেছিলেন এবং পরে একজন দেবদূত জোসেফকে ঘোষণা করেছিলেন যে কীভাবে ঈশ্বর তাদের ব্যবহার করে মসীহ ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে পৃথিবীতে আনতে হবে, মানবজাতিকে তাদের পাপ থেকে বাঁচানোর জন্য। লোকেরা তাদের এবং তাদের ছেলে যিশুর সাথে কেমন আচরণ করবে বা তারা তাদের সম্পর্কে কি বলবে তা বিবেচনা না করে উভয়েই ঈশ্বরের দাস হতে ইচ্ছুক ছিল। তারা শুধুমাত্র আনুগত্য করতে এবং ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে চেয়েছিলেন। আদিতে শব্দ ছিল এবং শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল এবং শব্দ ঈশ্বর ছিল। তিনি শুরুতে ঈশ্বরের সাথে ছিলেন, তার মাধ্যমেই সব কিছু তৈরি হয়েছিল, তাকে ছাড়া কিছুই তৈরি হয়নি যা তৈরি করা হয়েছে। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে আলো জ্বলে কিন্তু অন্ধকার তা বুঝতে পারেনি। ঈশ্বরের কাছ থেকে প্রেরিত একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম ছিল জন। তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য একজন সাক্ষী হিসাবে এসেছিলেন, যাতে সমস্ত লোক তার মাধ্যমে বিশ্বাস করে তিনি নিজে আলো ছিলেন না, তিনি কেবল আলোর সাক্ষী হিসাবে এসেছিলেন। প্রকৃত আলো যা প্রত্যেক মানুষকে আলো দেয় সে পৃথিবীতে আসছিল, তিনি জগতে ছিলেন এবং জগৎ তার দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাকে চিনতে পারেনি। শব্দ মাংসে পরিণত হয়েছে এবং আমাদের মধ্যে তার বাসস্থান করেছে। আমরা তার মহিমা দেখেছি, এক এবং একমাত্রের মহিমা, যিনি পিতার কাছ থেকে এসেছেন, অনুগ্রহ ও সত্যে পূর্ণ। জন এক 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 শূন্য এক চার। জন অনুতাপের জন্য একটি বাপ্তিস্ম প্রচার করেছিলেন এবং বলা হয়েছিল যে সমস্ত যিহূদাজনের কাছে বাপ্তিস্ম নিতে এসেছিল। বাপ্তিজো একটি গ্রিক শব্দ যার অর্থ নিমজ্জন। এখন কয়েকজন ফরিসি যাদের পাঠানো হয়েছিল তারা তাকে জিজ্ঞাসা করল, তুমি যদি খ্রিস্ট, এলিয়াস বা নবী নও, তাহলে কেন তুমি বাপ্তিস্ম দিচ্ছ? আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি, জন উত্তর দিলেন, কিন্তু তোমাদের মধ্যে এমন একজন দাঁড়িয়ে আছেন যাকে আপনি জানেন না। তিনি আমার পরে আসছেন, যার জুতো থুমা খুলে দেওয়ার যোগ্য আমি নই। যিশু যোহনের দ্বারা বাপ্তিস্ম নেওয়ার জন্য গালিল থেকে জর্ডানে এসেছিলেন, কিন্তু জন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে বললেন, তোমার কাছে আমার বাপ্তিস্ম নেওয়া দরকার, আর তুমি কি আমার কাছে আসবে? যিশু বললেন, এখন তাই হোক, সমস্ত ধার্মিকতা পূর্ণ করার জন্য এটি করা আমাদের পক্ষে উপযুক্ত। তারপর যোহন সম্মতি দিলেন, এবং যিশু যখন বাপ্তিস্ম নিলেন তখন তিনি জল থেকে উঠে গেলেন, এবং দেখ, স্বর্গ খুলে গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে ঘুঘুর মতো নেমে এসে তার উপরে উঠতে দেখলেন, এবং দেখ, স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর বলেন, ইনি আমার প্রিয় পুত্র, যার প্রতি আমি সন্তুষ্ট। ম্যাথু তিন এক তিন এক সাত। মন্তব্য: এটি নিশ্চিত করে যে যিশু বাপ্তিস্ম নিতে আসার আগে জন যা বলেছিলেন, দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি পৃথিবীর পাপ দূর করেন। তার বাপ্তিস্মের পরে যিশু পবিত্র আত্মায় পূর্ণ আত্মার দ্বারা মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন এবং যেখানে চল্লিশ দিন ধরে তিনি শয়তানের দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন। সেই দিনগুলিতে তিনি কিছুই খাননি এবং শেষে তিনি ক্ষুধার্ত ছিলেন। লুক চার এক দুই। তারপর শয়তান তাকে সমস্ত কিছুতে প্রলুব্ধ করেছিল, যেমন আমরা প্রলুব্ধ করি, খাদ্যের আকাঙ্ক্ষা, মাংসের লালসা, ক্ষমতার আকাঙ্ক্ষা, জীবনের অহংকার, জিনিসের আকাঙ্ক্ষা, চোখের লালসা। যিশু প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন, এটা লেখা আছে, না বলে। শয়তান তখন আরও উপযুক্ত সময়ের জন্য চলে গেল। যিশু সেই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন যেখানে তিনি প্রলুব্ধ হয়েছিলেন এবং আত্মার শক্তিতে গালিলে ফিরে এসেছিলেন, এবং তার সম্বন্ধে খবর সমস্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তিনি তাদের সমাজগৃহে শিক্ষা দিতেন এবং সবাই তার প্রশংসা করতেন। তিনি নাসারেতে গেলেন যেখানে তিনি লালিতপালিত হয়েছিলেন, এবং বিশ্রামবারে তার রীতি অনুসারে সমাজগৃহে গেলেন এবং তিনি পড়তে দাঁড়ালেন। নবী ইশাইয়ার স্ক্রোলটি তার হাতে দেওয়া হয়েছিল। এটি আনরোল করে তিনি সেই জায়গাটি খুঁজে পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন বন্দীদের মুক্তির ঘোষণা দিতে এবং অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে, নির্যাতিতদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। তারপর সে স্ক্রোলটি গুটিয়ে নিয়ে পরিচারককে ফিরিয়ে দিয়ে বসল। সমাজগৃহের সকলের দৃষ্টি তাহার দিকে স্থির হইল, এবং তিনি তাহাদিককে বলিতে লাগিলেন, আজ এই শাস্ত্র তোমাদের শ্রবণে পূর্ণ হইল। সকলেই তার সম্পর্কে ভালো কথা বলেছিল এবং তার ঠোঁট থেকে আশা করুণাময় কথায় অবাক হয়েছিল। এটা কি জোসেফের ছেলে নয়? তারা জিজ্ঞাসা করেছিল। তিনি তাদের সাথে কথা বলতে থাকলেন এবং এই কথা শুনে সমাজগৃহের সমস্ত লোক রেগে গেল। তারা উঠে তাকে শহর থেকে তাড়িয়ে দিল এবং তাকে পাহাড়ের নিচে ফেলে দেওয়ার জন্য, যে পাহাড়ের উপর শহরটি নির্মিত হয়েছিল, তার কপালে নিয়ে গেল। কিন্তু সে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে তার পথে চলে গেল। লুক চার এক চার দুই 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 নয় তিন শূন্য। জ্যাকবের কূপে জল তুলতে আসা সমরীয় মহিলার সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথনের পরে মহিলাটি যিশুকে বললেন, আমি জানি যে মসীহ, যাকে খ্রিস্ট বলা হয়, আসছেন। তিনি যখন আসবেন তিনি আমাদের সব কিছু ব্যাখ্যা করবেন। তারপর যিশু ঘোষণা করলেন, আমি যে তোমাদের সাথে কথা বলছি তিনি। জন চার সাত দুই ছয়। উপযুক্ত সময়ে যিশু সকলের কাছে প্রমাণ করতে শুরু করবেন যে তিনি ঈশ্বর, যিনি মানুষের পাপের জন্য নিখুঁত বলি হয়ে মানুষের মধ্যে বসবাস করতে পৃথিবীতে এসেছিলেন। তিনি যে নিখুঁত জীবনযাপন করেছিলেন তার দ্বারা তিনি এটি করেছিলেন, এবং অলৌকিক কাজগুলি তিনি বিশাল জনতার সামনে প্রকাশ্যে করেছিলেন। যিশু র্যাবিনিকাল স্কুলে কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ পাননি। যাই হোক, লোকেরা স্বীকার করেছিল যে তিনি কর্তৃত্বের সাথে কথা বলেছেন, অন্যান্য ধর্মীয় নেতাদের মতো নয়, রাব্বি, পুরোহিত, ফরিসি এবং লেখক। এই শিক্ষিত লোকদের প্রতি যিশু তার মন্তব্যে খুব ইঙ্গিত করেছিলেন যে তাদের ভণ্ড এবং অন্ধপথ প্রদর্শক হিসাবে তাদের হৃদয়, মন এবং মনোভাব এতটাই অহংকারী, উদ্ধত, ঈর্ষান্বিত এবং তাদের অবস্থান বজায় রাখার জন্য কিছুতেই থামতে ইচ্ছুক নয়। সমাজ এমনকি তারা ঈশ্বরের গৌরব করার পরিবর্তে শয়তানের কাছে তার অনেক অলৌকিক কাজকে দায়ী করেছিল। একবার তিনি একজন বিধবার একমাত্র সন্তানকে জীবিত করার জন্য একটি শবযাত্রা বন্ধ করেছিলেন। তিনি সারা জীবন অন্ধ বা পঙ্গু হয়ে পড়া লোকদের সুস্থ করেছিলেন, যা শহরের সবাই জানত। অবশেষে তিনি একটি কবরস্থানে গিয়েছিলেন, কবরটি খুলেছিলেন এবং এমন একটি দেহকে জীবিত করেছিলেন যা ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়েছিল। এই সমস্ত বিবৃতি এবং অলৌকিক ঘটনাগুলি সৎ এবং আন্তরিক লোকেদের কাছে প্রমাণ করেছিল যে যীশু ঈশ্বরের পুত্র। আপনি সব যা শুরু থেকে ছিল খ্রিস্ট, যা আমরা শুনেছি, যা আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি, যা আমরা দেখেছি এবং আমাদের হাত স্পর্শ করেছে, এটি আমরা জীবনের বাণী সম্পর্কে ঘোষণা করি। জীবন হাজির, আমরা তা দেখেছি এবং এর সাক্ষ্য দিচ্ছি, এবং আমরা তোমাদের কাছে সেই অনন্ত জীবন ঘোষণা করছি যা পিতার কাছে ছিল এবং আমাদের কাছে দেখা দিয়েছে। ১ জন ১:১-২। খ্রিস্টের মধ্যেই আমরা ঈশ্বরের সাথে মিলিত হয়েছি, কারণ যীশু উত্তর দিয়েছিলেন, আমিই পথ, সত্য ও জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। ১ জন ১:৪-৬। অতএব খ্রিস্টকে অবশ্যই সুসংবাদ হতে হবে। সুসংবাদ বার্তা উপলব্ধ হওয়ার আগে পাপের প্রায়শ্চিত্ত প্রয়োজন ছিল। যীশু, যিনি একটি পাপহীন জীবন যাপন করেছিলেন, তিনি অবাধে তার জীবনকে রক্ত বলিদান প্রয়োজন হিসাবে দিতেন। অতএব যীশুর সুসংবাদ মানুষকে ঈশ্বরের ক্ষমা এবং পরিত্রাণের প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য একটি পছন্দ প্রস্তাব করে। যখন তিনি প্রার্থনা শেষ করলেন, যীশু তার শিষ্যদের সাথে চলে গেলেন এবং কিদ্রোন উপত্যকা অতিক্রম করলেন। অন্যদিকে একটি জলপাই গাছ ছিল এবং তিনি এবং তার শিষ্যরা তাতে ঢুকলেন। এখন যিহূদা, যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, সে জায়গাটি জানত, কারণ যীশু প্রায়ই সেখানে তার শিষ্যদের সাথে দেখা করতেন। তাই প্রধান যাজক ও ফরিসিদের কাছ থেকে সৈন্যদের একটি দল এবং কিছু কর্মচারীকে গাইড করে জুরাস গর্তে এল। তাদের হাতে মশাল, লণ্ঠন ও অস্ত্র ছিল। যীশু তার সঙ্গে যা ঘটতে চলেছে তা সবই জেনে বাইরে গিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে চাও? নাজারেথের যীশু, তারা উত্তর দিল। আমি সে, যীশু বললেন। তারপর সেনাপতি এবং ইহুদি কর্মকর্তাদের সাথে সৈন্যদের দল যীশুকে গ্রেফতার করে। তারা তাকে বেঁধে প্রথমে আনাসের কাছে নিয়ে গেল, যিনি সেই বছর মহাযাজক কায়াফার শ্বশুর ছিলেন। এদিকে মহাযাজক যীশুকে তার শিষ্যদের এবং তার শিক্ষা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আমি বিশ্বের কাছে খোলাখুলি কথা বলেছি, যীশু উত্তর দিলেন। আমি সবসময় সিনাগগে বা মন্দিরে শিক্ষা দিতাম, যেখানে সমস্ত ইহুদিরা একত্রিত হয়, গোপনে কিছু বলিনি। কেন আমাকে প্রশ্ন? যারা আমার কথা শুনেছে তাদের জিজ্ঞাসা করুন, নিশ্চয় তারা জানে আমি কি বলেছি। যীশু যখন এই কথা বললেন, তখন আশেপাশের একজন কর্মকর্তা তার মুখে আঘাত করলেন। আপনি কি এইভাবে মহাযাজককে উত্তর দেন? সে দাবি করেছিল। যদি আমি কিছু ভুল বলে থাকি, যীশু উত্তর দিলেন, সাক্ষ্য দাও কি ভুল। কিন্তু আমি যদি সত্যি বলে থাকি, তাহলে আমাকে মারলে কেন? তখন আন্না তাকে বাঁধা অবস্থায় মহাযাজক কায়াফার কাছে পাঠালেন। তারপর ইহুদিরা যীশুকে কায়াফা থেকে রোমান গভর্নরের প্রাসাদে নিয়ে গেল। পিলাত তখন প্রাসাদের ভিতরে ফিরে গেলেন, যীশুকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? এটা কি তোমার নিজের ধারণা? যীশু জিজ্ঞেস করলেন, নাকি অন্যরা আমার সম্পর্কে তোমার সাথে কথা বলেছে? আমি কি ইহুদি? পিলাত উত্তর দিলেন। তোমার লোকেরা এবং তোমার প্রধান পুরোহিতরাই তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। তুমি এটা কি করেছ? যীশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি তা হতো, আমার দাসেরা ইহুদিদের দ্বারা আমার গ্রেফতার ঠেকাতে যুদ্ধ করত, কিন্তু এখন আমার রাজ্য অন্য জায়গা থেকে এসেছে। তাহলে তুমি রাজা? পিলেট বললেন। যীশু উত্তর দিলেন, তুমি ঠিক বলেছ যে আমি রাজা। প্রকৃতপক্ষে এই কারণে আমি জন্মেছি এবং এই জন্য আমি সত্যের সাক্ষ্য দিতে পৃথিবীতে এসেছি। সত্যের দিকে সবাই আমার কথা শোনে। ১:৮, ১:৫, ১:২, ১:৩, ১:৯, ২:৪, ২:৮, ৩:৩, ৩:৭। পিলাত আবার ইহুদিদের কাছে গিয়ে বললেন, আমি তার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। তুমি কি চাও আমি ইহুদিদের রাজাকে মুক্তি দেই? তারা চিৎকার করে উঠল, না, সে নয়। তারপর পিলাত যীশুকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করলেন। সৈন্যরা একসাথে কাটার মুকুট পেঁচিয়ে তার মাথায় রাখল। ১:৮, ৩:৮, ১:৯, ২। কম্পাইলারের মন্তব্য, বেত্রাঘাতের চাবুক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল যখন বন্দীকে তার পোশাক খুলে দেওয়া হয়েছিল এবং তার হাত তার মাথার উপরে একটি পোস্টে বেঁধে দেওয়া হয়েছিল। এটা সন্দেহজনক যে রোমানরা এই বিষয়ে ইহুদি আইন অনুসরণ করার কোনো চেষ্টা করেছিল, কিন্তু ইহুদিদের একটি প্রাচীন আইন ছিল যে 40টিরও বেশি বেত্রাঘাত নিষিদ্ধ ছিল। মন্তব্য শেষ করুন। অবশেষে পিলাত তাকে ক্রুশবিদ্ধ করার জন্য তাদের হাতে তুলে দিলেন। তাই সৈন্যরা যিশুর দায়িত্ব নিল। নিজের ক্রুশ বহন করে তিনি খুলির জায়গায় চলে গেলেন, যাকে আরামাইক ভাষায় গোলগোথা বলা হয়। এখানে তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল এবং তার সাথে আরও দুজন, একটি পাশে এবং মাঝখানে যিশু। পিলাত একটি নোটিশ প্রস্তুত এবং ক্রুশ বেঁধেছিল। এতে লেখা ছিল, নাজারেথের যিশু, ইহুদিদের রাজা। অনেক ইহুদি এই চিহ্নটি পড়েছিল কারণ যিশুকে যেখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই জায়গাটি শহরের কাছে ছিল এবং চিহ্নটি আরামিক, ল্যাটিন এবং গ্রিক ভাষায় লেখা ছিল। ইহুদিদের প্রধান যাজকরা পিলাতের কাছে প্রতিবাদ করে বললেন, ইহুদিদের রাজা লিখবেন না, কিন্তু এই লোকটি ইহুদিদের রাজা বলে দাবি করেছে। পিলাত উত্তর দিলেন, আমি যা লিখেছি তাই লিখেছি। জন 1:9-6:2-2। ষষ্ঠ ঘণ্টা থেকে নবম ঘণ্টা পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার নেমে এল। প্রায় নবম ঘণ্টা যিশু উচ্চস্বরে চিৎকার করে বললেন, এলোই এলোই লামা সাবাকথানি, যার মানে হে আমার ঈশ্বর, আমার ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করলে কেন? যিশু আবার উচ্চস্বরে চিৎকার করলে তিনি তার আত্মা ছেড়ে দিলেন। ততক্ষণে মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল। পৃথিবী কেঁপে উঠল এবং পাথরগুলি বিভক্ত হয়ে গেল। সমাধিগুলো খুলে গেল এবং অনেক পবিত্র লোকের মৃতদেহ জীবিত হয়ে উঠল। তারা সমাধি থেকে বেরিয়ে এসেছিল এবং যিশুর পুনরুত্থানের পরে তারা পবিত্র শহরে গিয়ে অনেক লোককে দেখা দিয়েছিল। যখন শতপতি এবং তার সাথে যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা ভূমিকম্প এবং যা ঘটেছিল তা দেখে তারা ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলল, নিশ্চয়ই তিনি ঈশ্বরের পুত্র। ম্যাথু 2:7-4:5-4:6-5:0-5:4। কম্পাইলারের মন্তব্য, জন যোগ করেছেন পরে, জেনে যে সব এখন সম্পূর্ণ হয়েছে এবং যাতে শাস্ত্র পূর্ণ হয়, যিশু বললেন, আমি তৃষ্ণার্ত। সেখানে ওয়াইন ভিনেগারের একটি পাত্র ছিল, তাই তারা তাতে একটি স্পঞ্জ ভিজিয়ে স্পঞ্জটি এওসব গাছের ডাটিতে রেখে যিশুর ঠোঁটে তুলে দিল। যখন তিনি পান করলেন তখন যিশু বললেন, সেটা শেষ, এই বলে তিনি মাথা নত করে আত্মাকে বিসর্জন দিলেন। জন 1:9-2:8-3:0। মন্তব্য শেষ করুন। কম্পাইলারের মন্তব্য, পবিত্র স্থানকে পরম পবিত্র স্থান থেকে আলাদা করার পর্দা, যেখানে ব্যাবিলনের বন্দিতশায় ঈশ্বরের উপস্থিতি ছিল, উপরে থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল যাতে প্রত্যেক ইহুদি পবিত্র পবিত্র স্থান দেখতে এবং অ্যাক্সেস করতে পারে। এটা তাৎপর্যপূর্ণ যে পর্দাটি উপরের দিক থেকে ছিঁড়ে গেছে, যা বোঝায় যে মানুষের দ্বারা করা হয়নি। মন্তব্য শেষ করুন। কম্পাইলারের মন্তব্য, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে আপনি, সমস্ত ইহুদি যারা একসময় অনেক দূরে ছিলেন, খ্রিস্টের রক্তের মাধ্যমে কাছে আনা হয়েছে, কেননা তিনিই আমাদের শান্তি, যিনি দুজনকে এক করেছেন এবং প্রতিবন্ধকতা, শত্রুতার বিভাজনকারী প্রাচীরকে ধ্বংস করেছেন, তার দেহে আইনকে তার আদেশ ও প্রবিধান সহ বিলোপ করেছেন। ইফিসীয় 2:1-3-1-5। মন্তব্য শেষ করুন। কারণ ইহুদিরা চায়নি যে বিশ্রামবারে মৃতদেহগুলো ক্রুশের উপর রেখে দেওয়া হোক, তাই তারা পিলাটকে পা ভেঙে লাশগুলো নামাতে বলেছিল। সেই জন্য সৈন্যরা এসে যিশুর সাথে ক্রুশে বিদ্ধ হওয়া প্রথম লোকটির পা ভেঙে দিল এবং তারপর অন্যজনের পা ভেঙে দিল। কিন্তু যখন তারা যিশুর কাছে এসে দেখতে পেল যে তিনি ইতিমধ্যেই মারা গেছেন, তখন তারা তার পা ভাঙেনি। পরিবর্তে একজন সৈন্য যিশুর পাশ দিয়ে বর্ষা দিয়ে বিদ্ধ করে, হঠাৎ রক্ত ও পানির প্রবাহ নিয়ে আসে। যে ব্যক্তি এটা দেখেছে সে সাক্ষ্য দিয়েছে এবং তার সাক্ষ্য সত্য। তিনি জানেন যে তিনি সত্য বলেন এবং তিনি সাক্ষ্য দেন যাতে তোমরাও বিশ্বাস করো। এই জিনিসগুলি ঘটেছে যাতে শাস্ত্রের কথা পূর্ণ হয়, তার একটি হাড় ভাঙা হবে না, এবং অন্য একটি শাস্ত্র যেমন বলে, তারা যাকে বিদ্ধ করেছে তার দিকে তাকাবে। জন 1:9-3:1-3:7। পরে আরিমাথিয়া জোসেফ পিলাতের কাছে যিশুর দেহ চেয়েছিলেন। এখন জোসেফ যিশুর একজন শিষ্য ছিলেন, কিন্তু গোপনে, কারণ তিনি ইহুদিদের ভয় করতেন। পিলাতের অনুমতি নিয়ে তিনি এসে লাশটি নিয়ে গেলেন। তার সাথে নিকোদেমাস ছিলেন, যিনি আগে রাতে যিশুকে দেখতে গিয়েছিলেন। নিকোডেমাস প্রায় 75 পাউন্ড গন্ধর্ষ এবং ঘৃতকুমারীর মিশ্রণ এনেছিলেন। যিশুর মৃতদেহ নিয়ে তারা দুজনে মশলা দিয়ে মশিনার ফিতে মুড়ে দিল। এটা ছিল ইহুদিদের দাফনের রীতি অনুযায়ী। যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেখানে একটি বাগান ছিল এবং সেই বাগানে একটি নতুন সমাধি ছিল যেখানে কাউকে কখনো রাখা হয়নি। সে সমাধির প্রবেশপথের সামনে একটি বড় পাথর গড়িয়ে নিয়ে চলে গেল। জন 1:9-3:8-4:2 ম্যাথু 2:7-6:0। বিশ্রামবার শেষ হলে মেরি ম্যাগডালিন, জেমসের মা মরিয়ম এবং সালোম মশলা কিনেছিলেন যাতে তারা যিশুর দেহে অভিষেক করতে পারে। সপ্তাহের প্রথম দিনে খুব ভোরে, সূর্যোদয়ের ঠিক পরে, তারা সমাধির দিকে যাচ্ছিল এবং তারা একে অপরকে জিজ্ঞাসা করেছিল কে কবরের প্রবেশদ্বার থেকে পাথরটি সরিয়ে দেবে। কিন্তু যখন তারা উপরে তাকাল, তারা দেখতে পেল যে পাথরটি, যেটি অনেক বড় ছিল, তা গড়িয়ে গেছে। সমাধিতে প্রবেশ করতেই তারা সাদা পোশাক পরা এক যুবককে ডান পাশে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল। আতঙ্কিত হবেন না, তিনি বললেন, আপনি নাজারিন যিশুকে খুঁজছেন যাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সে উঠেছে, সে এখানে নেই। যেখানে তারা তাকে শুয়েছিল সেই জায়গাটি দেখুন। কিন্তু যাও, তার শিষ্যদের এবং পিতরকে বলো, তিনি তোমাদের আগে গালিলে যাচ্ছেন, সেখানে তুমি তাকে দেখতে পাবে, যেমন সে তোমাকে বলেছিল। কাঁপতে কাঁপতে মহিলারা বেরিয়ে গেল এবং কবর থেকে পালিয়ে গেল। তারা কাউকে কিছু বলেনি, কারণ তারা ভয় পেয়েছিল। মার্ক 1:6-1:8 কম্পাইলারের মন্তব্য, ম্যাথিউ বলেছিলেন যে একটি হিংস্র ভূমিকম্প হয়েছিল, কারণ প্রভুর একজন দেবদূত স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং সমাধির কাছে গিয়ে পাথরটি ফিরিয়ে নিয়ে বসেছিলেন। ম্যাথু 2:8-3 মন্তব্য শেষ করুন। কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। সে কাঁদতে কাঁদতে কবরের দিকে তাকানোর জন্য নিচু হল এবং দেখতে পেল সাদা পোশাকে দুজন স্বর্গদূত, যেখানে যিশুর দেহ ছিল সেখানে বসে আছে, একজন মাথার কাছে এবং অন্যটি পায়ের কাছে। তারা তাকে জিজ্ঞেস করল, মহিলা, তুমি কাঁদছ কেন? তারা আমার প্রভুকে নিয়ে গেছে, সে বলল, এবং আমি জানি না তারা তাকে কোথায় রেখেছে। এই বলে সে ঘুরে ফিরে যিশুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু সে বুঝতে পারল না যে তিনি যিশু। নারী, তিনি বললেন, তুমি কাঁদছ কেন? আপনি কাকে খুঁজছেন? সে মালি ভেবে বলল, স্যার, আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে পেয়ে যাব। যিশু তাকে বললেন, মেরি। সে তার দিকে ফিরে আরামাইক ভাষায় চিৎকার করে বলল, রব্বানী, মানে শিক্ষক। যিশু বললেন, আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও পিতার কাছে ফিরে আসিনি। পরিবর্তে আমার ভাইদের কাছে যান এবং তাদের বলুন, আমি আমার পিতা ও তোমাদের পিতার কাছে, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছি। মেরি ম্যাগডালিন এই খবর নিয়ে শিষ্যদের কাছে গেলেন, আমি প্রভুকে দেখেছি, এবং সে তাদের বলল যে সে তাকে এই কথাগুলো বলেছে। জন 2:0-1:1-1:8 সপ্তাহের প্রথম দিন সন্ধ্যায়, যখন শিষ্যরা একত্র ছিল, ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে যিশু এসে তাদের মধ্যে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। একথা বলার পর তিনি তাদের হাত ও পাশ দেখালেন। প্রভুকে দেখে শিষ্যরা আনন্দিত হলেন। আবার যিশু বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তোমাদের পাঠাচ্ছি। এবং সেই সাথে তিনি তাদের উপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আপনি যদি কাউকে তার পাপ ক্ষমা করেন, তবে সেগুলি ক্ষমা করা হয়। আপনি যদি তাদের ক্ষমা না করেন, তবে তাদের ক্ষমা করা হবে না। জন 2:0-1:9-2:3 খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, ম্যাথু 1:6-1:5-1:6 তার শিষ্যদের বলেছিলেন যে তিনি আহকিত লোক, গির্জা, একটি দল তৈরি করবেন, যা ঈশ্বর একটি রাজ্যে স্থাপন করবেন, যা ক্ষমতার সাথে আসবে কিছু বর্তমানের জীবনকাল। তার রাজ্য আসবে সেই সময় সম্পর্কে তিনি আরও সুনির্দিষ্ট ছিলেন যখন তিনি তাদের বলেছিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের কেউ কেউ মৃত্যুর স্বাদ পাবে না যতক্ষণ না তারা ঈশ্বরের রাজ্যকে শক্তি নিয়ে আসতে দেখবে। মার্ক 9:1 কম্পাইলারের মন্তব্য, অতএব আমরা দেখি খ্রিস্ট তার কিছু শ্রোতাদের জীবদ্দশায় তার গির্জা প্রতিষ্ঠা করবেন। মন্তব্য শেষ করুন। যিশু জুরাসকে বলার কিছুক্ষণ পরেই তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। তিনি বলেছিলেন, তুমি সেই ব্যক্তি যারা আমার পরীক্ষায় আমার পাশে দাঁড়িয়েছ, এবং আমি তোমাদের একটি রাজ্য দান করি, যেমন আমার পিতা আমাকে একটি রাজ্য দিয়েছেন, যাতে তোমরা আমার রাজ্যে আমার টেবিলে খেতে ও পান করতে পার এবং ইসরায়েলের 12টি গোত্রের বিচার করে সিংহাসনে বসতে পার। লুক 2:2-2:8-3:0 মন্তব্য, কেউ কেউ বিশ্বাস করেন যে প্রেরিতদের এই সময়ে খ্রিস্টের চার্চে রাখা হয়েছিল কারণ তিনি তাদের জন্য তার রাজ্য নিযোগ করেছিলেন। তিনি যখন পিতা ঈশ্বরের কাছে ফিরে যেতে প্রস্তুত ছিলেন, তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব তোমরা যাও এবং সমস্ত জাতির শিষ্য করো, তাদের নামে বাপ্তিস্ম দাও পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মার, এবং আমি আপনাকে যা আদেশ করেছি তা তাদের পালন করতে শেখাচ্ছি। আমি সর্বদা আপনার সাথে আছি, যুগের একেবারে শেষ পর্যন্ত।
ম্যাথ 2:8-20।
তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে গিয়ে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার কর, যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ব নেয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হবে।
মার্ক 1:6-7।
আমার প্রাক্তন বই থিওফিলাসে আমি যিশু যা করতে শুরু করেছিলেন এবং তার মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার মাধ্যমে নির্দেশ দেওয়ার পর স্বর্গে ওঠার দিন পর্যন্ত শিক্ষা দিতে শুরু করেছিলেন। তার কষ্টের পর তিনি নিজেকে এই লোকদের কাছে দেখিয়েছিলেন এবং অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন। তিনি 40 দিন ধরে তাদের কাছে দেখা দিয়েছিলেন এবং ঈশ্বরের রাজ্যের কথা বলেছিলেন। একবার যখন তিনি তাদের সাথে খাচ্ছিলেন, তখন তিনি তাদের এই আদেশ দিয়েছিলেন, জেরুজালেম ছেড়ে যেও না, কিন্তু আমার পিতা যে উপহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জন্য অপেক্ষা করো, যে বিষয়ে তোমরা আমাকে বলতে শুনেছ। কারণ জন জলে বাপ্তিস্ম দিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে আপনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাবেন। তাই যখন তারা একত্রে মিলিত হল, তখন তারা তাকে জিজ্ঞেস করল, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলকে রাজ্য ফিরিয়ে দেবেন? তিনি তাদের বললেন, পিতা নিজের কর্তৃত্বে যে সময় বা তারিখগুলি নির্ধারণ করেছেন তা জানা আপনার পক্ষে নয়, কিন্তু আপনি শক্তি পাবেন যখন পবিত্র আত্মা আপনার উপর আসবেন, আর তোমরা আমার সাক্ষী হবে জেরুজালেমে, সমস্ত জুডিয়া ও সমরিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্তে। তিনি এই কথা বলার পর তাকে তাদের চোখের সামনে তুলে নেওয়া হল এবং একটি মেঘ তাকে তাদের দৃষ্টি থেকে আড়াল করল। তিনি যাওয়ার সময় তারা আকাশের দিকে গভীরভাবে তাকিয়েছিলেন, যখন হঠাৎ সাদা পোশাক পরা দুজন লোক তাদের পাশে এসে দাঁড়ায়। গ্যালিলের মানুষ, তারা বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছ কেন? এই একই যিশু যাকে তোমাদের কাছ থেকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছে, তিনি সেইভাবে ফিরে আসবেন যেভাবে তোমরা তাকে স্বর্গে যেতে দেখেছ। তারপর তারা জেরুজালেমে ফিরে এল মাউন্ট অফ অলিভস নামক পাহাড় থেকে শহর থেকে বিশ্রামবারে হাঁটার পথ। সেখানে পৌঁছে তারা যে ঘরে থাকতেন সেখানে উঠে গেল। যারা উপস্থিত ছিলেন তারা হলেন পিটার, জন, জেমস এবং অ্যান্ড্রু, ফিলিপ এবং তমাস, বার্থোলোমিউ এবং ম্যাথিউ, আলফিয়াসের ছেলে জেমস এবং সিমন দ্য জিলট এবং জেমসের ছেলে জুডাস। তারা সকলেই মহিলা এবং যিশুর মা মরিয়ম এবং তার ভাইদের সাথে ক্রমাগত প্রার্থনায় একত্রিত হয়েছিল।
প্রেরিত 1:1-4।
কম্পাইলারের মন্তব্য, আদম এবং ইভের পাপ অনুসরণ করে প্রথমবারের মতো মানুষ শীঘ্রই তাদের জন্য ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য একটি পথ খুলে দেবে। মন্তব্য শেষ করুন। যদিও এটি বাইবেলে আছে যে যিশুকে প্রকাশ করা হয়েছে, বাইবেলের বাইরে যথেষ্ট প্রমাণ রয়েছে যে নিশ্চিত করে যে যিশু একজন ঐতিহাসিক ব্যক্তি, ঠিক যেমন বাইবেল তাকে উপস্থাপন করে। প্রাচীন ইতিহাসবিদদের এই বাহ্যিক লেখাগুলি তার সম্পর্কে বাইবেল যা বলে তা সমর্থন করে এবং এডওয়ার্ড সি ওয়ার্টন তার বই খ্রিস্টান এ ক্লিয়ার কেস অফ হিস্ট্রি থেকে এসেছে। থ্যালাস, একজন সামারিটান বংশোদ্ভূত ঐতিহাসিক যিনি 5-2 খ্রিস্টাব্দের দিকে রোমে বসবাস করতেন এবং কাজ করতেন, 2য় শতাব্দীর শেষের দিকের খ্রিস্টান কালানুক্রমিক জুলিয়াস আফ্রিকানাস উদ্ধৃত করেছেন। থ্যালাস তার ইতিহাসের তৃতীয় বইতে এই অন্ধকারকে সূর্যগ্রহণ হিসেবে ব্যাখ্যা করেছেন। আফ্রিকানাস এই প্রতিবেদনে তার আপত্তি জানিয়েছিলেন যে যুক্তি দিয়ে যে পূর্ণিমার সময় সূর্যগ্রহণ ঘটতে পারে না, যেমনটি হয়েছিল যখন যিশু নিস্তার পর্বের সময় মারা যান। থ্যালাসের উল্লেখের শক্তি হল যে যিশুর মৃত্যুর পরিস্থিতি 1ম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইম্পেরিয়াল সিটিতে পরিচিত এবং আলোচিত হয়েছিল। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি অবশ্যই ততক্ষণে মোটামুটিভাবে পরিচিত ছিল, যে পরিমাণে থ্যালাসের মতো অবিশ্বাসীরা অন্ধকারের বিষয়টিকে একটি প্রাকৃতিক ঘটনা হিসাবে ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করেছিল। হাস্যকরভাবে থ্যালাসের প্রচেষ্টাকে যিশুর জন্য ঐতিহাসিক প্রমাণের মূলধারায় পরিণত করা হয়েছে এবং তার মৃত্যুর সময় অন্ধকারের মার্কের বিবরণের নির্ভরযোগ্যতার জন্য যা বলে যে 6ষ্ঠ ঘণ্টাতে অন্ধকার সমগ্র ভূমিতে 9ম ঘণ্টা পর্যন্ত নেমে আসে।
মার্ক 1:5-3।
মারা বার্সেরাপিয়ন। ব্রিটিশ মিউজিয়ামের একটি পাণ্ডুলিপিতে মারা বার্সেরাপিয়ন নামের একজন সিরিয়ান তার ছেলের কাছে পাঠানো একটি চিঠির পাঠ্য সংরক্ষণ করে, যেখানে তিনি যিশুর কথা বলেছিলেন, বা জ্ঞানী রাজা ভালোর জন্য মারা যাননি, তিনি যে শিক্ষা দিয়েছিলেন তাতে তিনি বেঁচেছিলেন। কর্নেলিয়াস ট্যাসিটাস 5 খ্রিস্টাব্দ থেকে 100 খ্রিস্টাব্দের মধ্যে বসবাসকারী একজন রোমান ঐতিহাসিক নিরোর আগুনের বিষয়ে লিখেছেন। অতএব রিপোর্ট থেকে পরিত্রাণ পেতে নিরো অপরাধবোধকে দৃঢ় করে এবং তাদের ঘৃণ্য কাজের জন্য ঘৃণ্য একটি শ্রেণীর উপর সবচেয়ে নিকৃষ্ট নির্যাতন চালায়, যাকে জনগণ খ্রিস্টান বলে। আমাদের একজন প্রোকিউরেটর পন্টিয়াস পিলাটাসের হাতে টাইবেরিয়াসের রাজত্ব। প্লিনিয়াস সেকেন্ডাস 112 খ্রিস্টাব্দে একজন রোমান গভর্নর সম্রাট ট্রাজান লিখেছিলেন, তারা খ্রিস্টানরা আলো হওয়ার আগে একটি নির্দিষ্ট দিনে মিলিত হওয়ার অভ্যাস ছিল, যখন তারা ঈশ্বর হিসাবে খ্রিস্টের কাছে একটি গান গাইত এবং কোনও প্রতিশ্রুতিবদ্ধ না হওয়ার জন্য একটি দৃঢ় শপথ করে নিজেদেরকে আবদ্ধ করে। দুষ্ট কাজ, যার পরে তাদের আলাদা করার রীতি ছিল এবং তারপরে আবার মিলিত হয়ে খাবার খাওয়ার জন্য, তবে একটি সাধারণ ধরনের খাবার। সিউটোনিয়াস হ্যাড্রিয়ানের রাজত্বকালে ইম্পেরিয়াল হাউসের একজন বিশ্লেষক এবং আদালতের কর্মকর্তা ক্লোডিয়াসের জীবনীতে 120 খ্রিস্টাব্দের কথা লিখেছেন। ইহুদিরা ক্রেস্টাসের প্ররোচনায় ক্রমাগত বিশৃঙ্খলা সৃষ্টি করায় ক্লোডিয়াস তাদের রোম থেকে বহিষ্কার করেন। জোসেফাস ছিলেন একজন প্রথম শতাব্দীর রোমান ইহুদি ইতিহাসবিদ, যিনি জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন, তখন রোমান জুডিয়ার অংশ, 33 খ্রিস্টাব্দে। জোসেফাসের একটি আকর্ষণীয় পর্যবেক্ষণ রয়েছে, এবং এই সময়ে যিশু একজন জ্ঞানী ব্যক্তি, যদি সত্যিই আমরা তাকে একজন মানুষ বলে আবির্ভূত হয়, কারণ তিনি ছিলেন একজন বিস্ময়কর কাজের কর্তা, মানুষের একজন শিক্ষক যিনি আনন্দের সাথে সত্য গ্রহণ করেন। তিনি অনেক ইহুদি এবং অনেককে জয় করেছিলেন। গ্রীকরা ছিলেন মসীহ, এবং যখন আমাদের নিজেদের নেতাদের প্ররোচনায় তাকে ক্রুশের জন্য নিন্দা করা হয়েছিল, তখন যারা তাকে প্রথম থেকে ভালোবাসত তারা তাদের কাছে আবার জীবিত হয়ে দেখা দিয়েছিল। নবীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তার সম্পর্কে আরও অনেক বিস্ময়কর কথা বলেছিলেন, এবং এখনও তার নামে নামকরণ করা খ্রিস্টানদের জাতি এখনও শেষ হয়নি। এফএফ ব্রুস থেকে নিম্নলিখিত উদ্ধৃতি এটি খুব স্পষ্টভাবে সংক্ষিপ্ত করে। প্রাথমিক ইহুদি এবং বিধর্মী লেখকদের কাছ থেকে প্রমাণের বিষয়ে আর যাই ভাবা হোক না কেন, এটা অন্তত তাদের জন্য প্রতিষ্ঠিত করে যারা খ্রিস্টান লেখা সাক্ষ্য অস্বীকার করে, যিশুর ঐতিহাসিক চরিত্র খ্রিস্টমিথ, কিন্তু তারা ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে তা করে না। খ্রিস্টমিথের তত্ত্ব উপসংহার: নাজারেথের যিশু ছিলেন ঈশ্বরের রহস্য। শয়তান সেই বিদ্রোহী ফেরেশতা দ্বারা যিশুর প্রলোভনের পরে যিশু তার ক্ষমা এবং পরিত্রাণের বার্তা ঘোষণা করতে শুরু করেছিলেন। যিশুর প্রায়শ্চিত্তের বলিদান, ক্রুশবিদ্ধকরণ, তার পুনরুত্থান এবং স্বর্গারোহণের পরে তার মিলনের বার্তা ঘোষণা করা শুরু হয়েছিল এবং সমস্ত মানুষের কাছে দেওয়া হয়েছিল। প্রত্যেকে যারা তাদের বিশ্বাস এবং আনুগত্য তার উপর রাখে, তাদের সৃষ্টিকর্তার সাথে মিলিত হয় এবং খ্রিস্টের দেহে তার মণ্ডলীতে স্থাপন করা হয়।